الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
ہر انسان جو دنیا میں آتا ہے اس کا ایک موت کا دن بھی مقرر ہے.
جی پرتھویتے آسے تار مرتر ایک دن نردھارت تھا
لیکن انسان کو
برن اللہ تعالیٰ بولیں جو پرتھویر سب کچھ نشر
کہ عارضی دنیا کی زندگی جب ختم ہوگی
کنتو مانوش کے اللہ تعالیٰ
ہمیشہ
এই শুভ সংবাদ দিয়েছেন যে এখন স্থায়ী জীবনের অবসানের পর একটা চিরস্থায়ী জীবনের সূচনা হবে. যারা এই পৃথিবীতে খোদার ইচ্ছা অনুসারে কাজ করে বা জীবনযাপন করে খোদার সন্তুষ্টি এবং খোদার পছন্দকে সবকিছুর উপর প্রাধান্য দেয় তারা সেই চিরস্থায়ী তথা পারলৌকিক জীবনে খোদার নিয়ামত রাজির বা পুরস্কার রাজির উত্তরাধিকারী হবে. খোদার ক্ষমা এবং খোদা তালার রহমত তাদেরকে নিজ কোলে আশ্রয় দেবে. খোদার রহমতের ক্রোড়ে তারা ঠাই পাবে, কেননা তারা খোদার সন্তুষ্টি লাভের চেষ্টা করেছে. তারা উদ্দেশ্যপূর্ণভাবে জীবনযাপনের চেষ্টা করেছে, অর্থাৎ সেই লক্ষ্য অর্জনের ব্যাপারে সচেষ্ট ছিল যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন. এটি পরম সত্য কথা যে খোদা তাআলার রহমত এবং ক্ষমার বিস্তৃত এবং ব্যাপক চাদরে কোন মানুষের সামান্য কর্মের কারণেও মানুষকে তিনি আবৃত করতে পারেন বা করেন. সে স্থায়ীভাবে বা অবিচলতার সাথে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা না করলেও তিনি এমনটি করে থাকেন. কিন্তু যাদের জীবনের মূল মন্ত্রই হল খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, আল্লাহ সন্তুষ্টি অর্জনেই যাদের জীবনের পরম লক্ষ্য, আল্লাহ এবং সৃষ্টির বা বান্দার অধিকার প্রদানের জন্য যারা সবসময় নিজেদের শক্তি সামর্থ্য অনুসারে সচেষ্ট এবং সচেতন থাকেন, খোদার ধর্মের নামকে সমুন্নত করা এবং খোদার ধর্মের প্রচার যাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য, যাদের উন্নত নৈতিক চরিত্র সম্পর্কে ছোট বড় সকলেই যাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে, তাদের সম্পর্কে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তারা এমন মানুষ যাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যায় বা যাদের জন্য জান্নাত অবধারিত বা এমন লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যারা খোদার ধর্মের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করে বা জীবন বাজি রেখে শাহাদতের পদমর্যাদা পায়, শাহাদতের পদমর্যাদা লাভ করে. আল্লাহ তাআলা বলেন যে এতে সন্দেহ নেই যে তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছেন, পৃথিবীর দৃষ্টিতে তারা হয়তো ইন্তেকাল করেছেন বা তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু খোদার সন্নিধানে তারা চিরস্থায়ী জীবন লাভ করেছেন. তাই এমন লোকদেরকে মৃত বলবে না, তারা জীবিত. এমন লোকদের এই পৃথিবী থেকে বিদায় নেয়া অন্যদের জন্য উন্নত জীবনের নিশ্চয়তা হয়ে থাকে যাদের তারা পিছনে রেখে যান বা ছেড়ে যান. অতএব এমন মানুষ যারা খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে জীবনযাপন করে, খোদার নামকে সমুন্নত করার জন্য সকল ত্যাগ স্বীকারে যারা প্রস্তুত থাকে, আর নির্দ্বিধায় নির্ভীক ভাবে ত্যাগ স্বীকার করে। এমন মানুষ যেখানে নিজেদের জীবনকে চিরস্থায়ী করে, নিজেদের জীবনের স্থায়িত্ব যেখানে নিশ্চিত করে, সেখানে জামাত এবং তার ধর্মের অনুসারী ভাইদেরকে স্থায়ী জীবন কাকে বলে বা জীবনের জীবন কাকে বলে সেটি তিনি তাদেরকে শিখান বা শিখিয়ে থাকেন। আজ আমরা দেখি যে মুহাম্মদ মসির জামাতের অনুসারীরাই বা তাদের একটা শ্রেণী বা একটা দল এমন আছে যারা একদিকে ধর্মের প্রচার এবং ইসলামের উদ্দেশ্যে অবিচলতার সাথে জীবনের প্রতিটি মুহূর্ত যাপনের বা কাটানোর চেষ্টায়রত থাকে। এই উদ্দেশ্যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা সংগ্রাম করেন বা চেষ্টা করেন, বা তারা সেই জামাত বা সেই দল যারা তাদের একমাত্র অপরাধ হল তারা মুহাম্মদ মসীহকে গ্রহণ করেছে, আর এই অপরাধে অত্যাচারীদের অত্যাচারের লক্ষ্যস্থলে পরিণত হয় এবং খোদার পবিত্র দৃষ্টিতে শাহাদতের পদমর্যাদা লাভ করেন। আজ এমন দু ব্যক্তির কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একজন জামাতের খাদেম সেবক বা মুরব্বী, আরেকজন হলেন শহীদ। একজন তার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মদ মসীহর সেনাবাহিনীতে যোগ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং তার শিক্ষাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছিয়েছেন, সেই শিক্ষাকে পৌঁছিয়েছেন যার প্রচার কাজকে সম্পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলকে প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে তার দাস মসীহ মওউদকে পৃথিবীকে পাঠিয়েছেন। মখলেস এবং নিষ্ঠাবান জামাতের খাদেম সেবক, তার নাম হল হাফেজ জিব্রাইল সাইদ। হযরত মসীহ মওউদের মিশন বা পৃথিবীতে প্রেরিত হওয়ার উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সকল সামর্থ্য এবং যোগ্যতাকে তিনি কাজে নিয়োজিত করেছেন। এক উৎসাহ উদ্দীপনার সাথে তিনি কাজ করেছেন। নিশ্চয় তিনি একজন সত্যিকার খাদেম এবং প্রকৃত ওয়াকফে জিন্দেগি হিসাবে নিজের অঙ্গীকার রক্ষা করেছেন। ওয়াকফের অঙ্গীকার বা জীবন উৎসর্গ করার যে অঙ্গীকার তা তিনি রক্ষা করেছেন। জামাতের সেই নিঃস্বার্থ কর্মী এবং খাদেম কাদিয়ান এবং রাবুয়া থেকে সহস্র সহস্র মাইল দূরে আফ্রিকা মহাদেশের এক দেশ গানার একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন, যেখানে হয়তো পড়ালেখারও সঠিক সুযোগ সুবিধা ছিল না, কিন্তু তার পিতার দোয়া এবং ইবাদতের কারণে তাকে আল্লাহ তাআলা তার মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরিত কামেল এবং সম্পূর্ণ আর উৎকর্ষ গ্রন্থের হাফেজ বানিয়েছেন, পুরোপুরি কোরআন মুখস্থ করার তৌফিক দিয়েছেন, আর শুধু কোরআন হিফজ করার সম্মান তাকে দেননি তিনি, বরং ধর্মীয় জ্ঞান অর্জনকারীদের বা ধর্মীয় জ্ঞানে বোধপত্তি অর্জনকারীদের সারিভুক্ত করে কোরআনের জ্ঞানকে স্বজাতি এবং বিজাতির মাঝে প্রচারের মতো ফজল এবং কৃপাতে আল্লাহ তাআলা তাকে ভূষিত করেছেন। আর এইভাবে গানার এই বিশ্বস্ত নিষ্ঠাবান নিবেদিত প্রাণ সুপুত্র খলিফায়ে ওয়াক্তের পরম সাহায্যকারী হাত হয়ে জামাত আহমদিয়া গানাকে অনেক সম্মানে সম্মানিত করেছেন, অনেক সম্মাননা এনে দিয়েছেন জামাত আহমদিয়া গানাকে। হাফেজ জিব্রাইল সাইদ সাহেব সম্প্রতি বা গত সপ্তাহে গানায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। জনাব হাফেজ আহমদ জিব্রাইল সাইদ সাহেব গানায় জামাতের মুবাল্লিগও ছিলেন এবং নায়েব আমির তিন হিসেবেও কাজ করছিলেন। তিনি 2012 সনের 9 নভেম্বর বরোজ শুক্রবার আকরার কারলেবু হাসপাতালে এক মাস রোগাক্রান্ত থাকার পর ইন্তেকাল করেন। সেদিন আমি দোয়ার এলানও করেছিলাম, কিন্তু তখন বা এলানের সময় তিনি ইহধাম ছেড়ে পরলোকের পথে যাত্রা করেন। তার স্বাস্থ্য সংক্রান্ত গানার ডাক্তারদের রিপোর্ট লন্ডনে এবং আমেরিকায় ডাক্তারদেরকে পাঠানো হয়েছিল, স্থানীয় ডাক্তাররা রোগ নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। আর এই সকল ডাক্তারদের পরামর্শ অনুসারে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রস্তুতি চলছিল। অনুরূপভাবে চিকিৎসার জন্য বহির্বিশ্বে নেয়ার অর্থাৎ লন্ডন বা আমেরিকা নিয়ে যাওয়া নিয়ে কার্যক্রম চলছিল, কিন্তু খোদার তাকদীর বা খোদা তালার ইচ্ছা প্রাধান্য বিস্তার করে এবং তিনি ইন্তেকাল করেন। শ্রদ্ধেয় হাফেজ সাহেব 1954 সনের 2রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা কুসুফুজ ইব্রাহিম সাহেব গানার মোবাল্লেক ছিলেন। তিনি স্থানীয়ভাবে মোবাল্লেকদের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে মোবাল্লেক হন এবং বড় সফল মোবাল্লেক হিসাবে কর্মক্ষেত্রে কাজ করেছেন। হাফেজ আহমদ ইব্রাহিম সাইদ সাহেব 1970 সনে হিফজ করার জন্য, কোরআন মুখস্থ করার জন্য রাবোয়া যান এবং মাদ্রাসাতুল হিফজে ভর্তি হন। আল্লাহ তালার বিশেষ কৃপা যে তিনি গানার প্রথম হাফেজে কোরআন ছিলেন। আরেকটি ব্যতিক্রম ধর্মী সম্মান তিনি লাভ করেছেন তা হল একবার খলিফা মসীহ সালিস রহিমাহুল্লাহ স্নেহ পরবশ হয়ে তার সাথে পাঞ্জা লড়েছেন। তিনি কোরআন মুখস্থ করে গানা আসেন, কয়েক মাস পর আবার রাবোয়া চলে যান জামিয়ায় পড়ালেখা করার জন্য। জামিয়া আহমদিয়া ভর্তি হন, 1982 সনে শাহের ডিগ্রি লাভ করেন। আর একই সাথে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে অনার্স করেন। শাহেদ পরীক্ষা পাস করার পর গানা আসলে 1982 সনের 15 সেপ্টেম্বর টাচিমানে তাকে নিযুক্ত করা হয়। তিনি সেই অঞ্চলের দায়িত্ব বুঝে নেন। 4 বছর পর তাকে ফিজি পাঠানো হয় যেখানে তিনি নিযুক্ত হন লাবাসাতে। 1987 সনের আগস্ট মাসে ফিজি থেকে তাকে তওয়ালু পাঠানো হয়। তওয়ালুর তিনি সর্বপ্রথম রীতিমতো মোবাল্লেগ হিসাবে নিযুক্ত হন। তওয়ালু অবস্থানকালে তিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় 3টি দ্বীপ যা স্বাধীন দেশও ছিল তা হল মার্শাল আইল্যান্ড, সলোমন আইল্যান্ড এবং মাইক্রোনেশিয়া, এই 3টি দ্বীপে তিনি আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত করেন, আহমদীয়দের চারা রোপণ করেন। আর এইভাবে পৃথিবীর 3টি দেশে তার মাধ্যমে আহমদীয়দের চারা রোপিত হয়। তওয়ালু অবস্থানকালে 1991 সনে তিনি প্রতিবেশী দেশ কিরিবাতু যান, এখানেও দীর্ঘকাল অবস্থান করেন। এই দৃষ্টিকোণ থেকে কিরিবাতির তিনি প্রথম মোবাল্লেক ছিলেন। 8 বছর পর্যন্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দ্বীপে তবলিগি দায়িত্ব পালনের পর 1994 সনে গানা ফিরে আসেন বা গানা তাকে ফেরত পাঠানো হয়। গানা ফিরে আসার পর তাকে জামাতে আহমদিয়া গানার নায়েব আমির নিযুক্ত করেন। খলিফাতুল মসীহ আবু রহমাহুল্লাহ তাবলিগের দায়িত্ব তার উপর ন্যস্ত করেন আর মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব তিনি অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন। তার তত্ত্বাবধানে গানায় প্রতিষ্ঠিত তরবিয়ত এবং তাবলিগি কেন্দ্রে বিভিন্ন ইমাম এবং নতুন বয়াতকারীদের অনেক কোর্স সম্পন্ন হয়। স্থানীয় মুআল্লিম কোর্স যারা করত বা বিভিন্ন ইমাম যারা জামাত বিভক্ত হত তাদের ধর্মীয় জ্ঞান কিছু তো থাকতই, কিন্তু প্রকৃত ইসলাম বা ইসলামের প্রকৃত শিক্ষা আর জামাতে আহমদিয়ার রীতিনীতি বা ঐতিহ্য সম্পর্কে শেখানোর জন্য সেখানে রিফ্রেশার্স কোর্সের ব্যবস্থা ছিল। এর তত্ত্বাবধান করতেন হাফিজ সাহেব। তার নেতৃত্বে বড় সফল তবলিগী অভিযান পরিচালিত হয়েছে গানায়, যার ফলশ্রুতিতে জামাত অশেষ অগণিত ফল লাভ করেছে। নতুন নতুন জামাত গঠিত হয়েছে, নতুন সার্কিট গঠন করা হয়েছে, আর এই সমস্ত স্থানে অগণিত নতুন মসজিদ নির্মিত হয়েছে। বরং এমন স্থান যা প্রত্যন্ত অঞ্চল হিসাবে পরিচিত, যেখানে বয়াতের জন্য দুই একবার যোগাযোগের পর বয়াতের পর দীর্ঘকাল জামাতের সাথে সেই অঞ্চলগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যারা বয়াত করেছিল তারা আহমদিয়া আলেম, এবং জামাত সম্পর্কে যারা বিভ্রান্তি সৃষ্টি করে তাদের প্রভাবে জামাত থেকে এমন বয়াতকারীরা দূরে সরে যায়। জামাতের সাথে সম্পর্কের কারণে অনেকেই ততটা সক্রিয় থাকেনি। আমি যখন হাফিজ সাহেবের উপর জোর দিলাম যে এদেরকে আবার কাছে নিয়ে আসুন, যোগাযোগ স্থাপন করুন, জামাতের সাথে এদের সম্পর্ক দৃঢ় করুন, আল্লাহ তাআলার ফজলে হাফিজ সাহেব এই বিষয়ে সর্বাত্মক চেষ্টা করেছেন আর লক্ষ লক্ষ মানুষকে আবার জামাতের ব্যবস্থাপনার সাথে এমনভাবে সম্পৃক্ত করেছেন যে আল্লাহর ফজলে এখন জামাতের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপিত হয়েছে। তারা ঈমান এবং বিশ্বাসে উত্তরোত্তর উন্নতি করে চলেছে। হাফেজ সাহেব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে বসবাসকারী লোকদের পক্ষ থেকে আহমদীয়ত সম্পর্কে যে প্রশ্ন হতো সেই প্রশ্নগুলো সামনে রেখে একটা বইও লিখেছেন তাদের তবলিগের জন্য। বইয়ের নাম ছিল ইসলাম ইন দ্য আইল্যান্ডস রিমুভিং দ্য ইম্পেডিমেন্টস। 2011 সনের লন্ডনের জলসা সালানায় খেলাফত আহমদিয়া মুসলিম জামাতের স্বতন্ত্র বৈশিষ্ট্য এই বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন জলসায়।
ঘানা জানে কে বাদ জানি জো আরসা উনহোনে প্যাসিফিক মুমালিক মে গুজারা হ্যায় ওয়াহাঁ সে ওয়াপস জানে কে বাদ ভি হাফিজ সাহেব কো
প্যাসিফিক দ্বীপপুঞ্জে যেই সময় কাটিয়েছেন সেখান থেকে ফিরে যাওয়ার পর পরও হাফিজ সাহেবকে এই সমস্ত দেশে আবার সফরে পাঠানো হয়েছে। তার ভালো প্রভাব ছিল এবং তবলিগ এবং তরবিয়তের স্টাইলও তার অত্যন্ত উন্নত ছিল। 2001 সনের অক্টোবর এবং নভেম্বরে তিনি এই দ্বীপগুলোর সফর করেছেন। 2003 ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে তাকে জামাতি ট্যুরের জন্য পাঠানো হয়। 2001 সনে তিনি এক মাসের সফর করেছেন, যেখানে গিয়ে তিনি এই সমস্ত দেশগুলোর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করেছেন। পশ্চিম সাওয়া, ডোঙ্গা, কেরিবেস, সলোমন আইল্যান্ড, কোন্ডওয়াতু এবং তুয়ালু দ্বীপপুঞ্জে তিনি এক মাস অবস্থান করেন। জামাতগুলোকে তিনি সুসংগঠিত করেন এবং বয়াত হয় এর ফলশ্রুতিতে। হাফেজ জিবরিল সাহেবের মাধ্যমে 1988 সনে সলোমন আইল্যান্ডে আহমদীয়তের চারা আরোপিত হয়েছে, আহমদীয়ত প্রতিষ্ঠিত হয়েছে। 1991 সনে কিছুকাল তিনি সেখানে অবস্থানের অন্যান্য ব্যস্ততার কারণে বা অন্যান্য দ্বীপে যাওয়ার কারণে কিছুকাল সলোমন আইল্যান্ডে যেতে পারেননি। এ বিষয়ে তিনি খলিফা মসিহ রাবে রহমাউল্লাহকে 1991-তে একটা রিপোর্ট দেন, যেখানে আমি 2 বছর পর ফিরে এসেছি আর দেখলাম যে 2 বছর পূর্বে যে কাজ করেছিলাম সেই কাজ পুরোটা নষ্ট হয়ে গেছে। শূন্যের কোঠায় ফিজি থেকে মুসলিম লীগের এক ব্যবসায়ী আসে আর জামাতের সমস্ত সদস্যের হৃদয়ে সন্দেহের বীজ বপন করে জামাতের প্রতি ঘৃণা সৃষ্টি করেছে। আমার কাজ নষ্ট হতে দেখে আমি গভীরভাবে প্রকম্পিত। তিনি লেখেন যে হুজুর, আমি এটি আমার দোষ, আমি বিনয়ের সাথে আপনার কাছে ক্ষমা চাই। অন্যান্য দ্বীপে ব্যস্ততার কারণে এখানে আসতে পারিনি। গত বছর এখানে আসার পরিকল্পনা ছিল, কিন্তু নির্দেশ পেয়েছিলাম যে ডিসেম্বর পর্যন্ত যেন কিরিবাতিতে অবস্থান করি। তিনি খলিফা রাবে রহমুল্লাহকে লেখেন যে দোবারা আবার সেখানে আমি কাজের সূচনা করব। দোয়া করুন আল্লাহ তালা যেন সফল করেন। আর কুয়েতের মদত পুষ্ট মুসলিম লীগ, এরা সেখানে মুসলমান এরা পয়সা দিয়ে এই ব্যক্তিকে পাঠিয়েছিল, অথচ ইসলাম এই দ্বীপে তার মাধ্যমে জিবরাইল সাহেবের মাধ্যমে পৌঁছেছে। লেখেন যে দোয়া করুন যেন তাদেরকে পরাজিত করতে পারি। যাইহোক, খলিফাত আল মসিহ রাবে রহমাউল্লাহ দুঃখ প্রকাশ করেন এবং অসন্তুষ্ট হন। এরপর হাফেজ সাহেব এক মুহূর্তের জন্য আরাম করেননি এবং দৃঢ় সংকল্প করেন যা হারিয়েছি পুনরায় তা উদ্ধার করব। এভাবে অনবরত দুই বছর পরিশ্রম করেন আর এই অঞ্চলে পুনরায় আহমদীয়তের চারা রোপণ করেই স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন। আল্লাহর ফজলে এখানে এখন এক দৃঢ় মজবুত জামাত রয়েছে আর এখানে আহমদীদের সংখ্যা শত শত, আর এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে রেজিস্ট্রেশন করেন এবং জামাতের আমেলা গঠন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছেন। হাফেজ সাহেব পরে বিভিন্ন সফরে জামাতের দৃঢ়তা এবং অবিচলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো আমি যেভাবে বলেছি রেজিস্ট্রেশন হয়ে গেছে, রীতিমতো মিশন হাউস এবং মসজিদ রয়েছে এখানে। সলোমন দ্বীপের প্রেসিডেন্ট মুবাশের মাটু রাসুল সাহেব আমি যখন 2005 অস্ট্রেলিয়া যাই সেখানে আসেন, আমার সাথে সাক্ষাৎ করেন। তিনি আমাকে বলেন যে আমি হাফেজ জিব্রাইল সাহেবের মাধ্যমে 1994 আহমদীয়ত গ্রহণ করেছি। ইনি বলেন যে আমাদের এদেশে আহমদীয়তের শুভাগমনের পূর্বে কোন মুসলমান ছিল না, আর এভাবে জামাতে আহমদিয়ার মাধ্যমে এদেশে প্রথমবার ইসলাম প্রবেশ করে, আর এইভাবে এই সম্মান, এই সাধুবাদ এবং এই মুকুট জিব্রাইল সাইদ সাহেবেরই প্রাপ্য। তিনি তার হাফেজ সাহেব তার এক পুরনো রিপোর্টে লেখেন যে 2001 সনের 9 সেপ্টেম্বর ফিজি যাই, সেখানে 10 সেপ্টেম্বর মার্শাল আইল্যান্ডের জন্য যাত্রা করে কিরিবাসে দুদিন ট্রানজিটে অবস্থান করি। 11 সেপ্টেম্বরে যখন আমি ট্রানজিটে ছিলাম আমেরিকাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দুর্ঘটনা ঘটে, 9/11 ঘটনার দিকে ইশারা। যেহেতু মার্শাল আইল্যান্ডে আমেরিকার অনেক বড় সামরিক ঘাঁটি রয়েছে আর এদেশের প্রতিরক্ষা আমেরিকার হাতে, তাই আমি দুশ্চিন্তাগ্রস্ত হলাম যে জানি না কি হবে। কেননা আমার মনে আছে 10 বছর পূর্বে যখন উপসাগরীয় যুদ্ধ হচ্ছিল তখন এই অধম এখানে ছিল আর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, ইনি লেখেন যে আমি অনেক দোয়া করি, অনেক ভেবেছি যে অপেক্ষা করব না, এখনই ফিরে যাব। আমাকে পরামর্শ দেওয়া হয়েছে যে পরিস্থিতি ভালো নয়, আপনি তবলিগের জন্য বড় বাজে সময় বেছে নিয়েছেন, ভালো হবে এখনই ফিরে যান। তিনি লেখেন যে আমি আল্লাহ তালার কাছে অনেক দোয়া করি যে খলিফাতুল মসিহর নির্দেশে এখানে এসেছি, লক্ষ্য অর্জন না করে আমি ফিরে যেতে চাই না। অবস্থা যদিও অত্যন্ত ভয়াবহ ছিল, তিনি বলেন দোয়ার পর আমার মন শায়দে, অর্থাৎ যে কাজের জন্য এসেছে সে কাজে যাব। আমি জাহাজে বসে মার্শাল আইল্যান্ড মার্শাল দ্বীপে চলে যাই। আমেরিকার ঘটনার পর সকল বিমানবন্দরে নিরাপত্তা ছিল অত্যন্ত কঠোর। এয়ারপোর্ট পৌঁছার পর এক পাকিস্তানিকে শুধু এই কারণে তারা ডিটেইন করেছে যে সে পাকিস্তানি ছিল। উনি বলেন যে ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট দেখে জিজ্ঞেস করে যে আপনি আপনার পেশা কি। আমি বললাম যে আমি মুবাল্লিগ, মনে নাম শুনে সে ধারণা করেছে যে এই ব্যক্তি মুসলমান। সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার ধর্ম কি। আমি বললাম যে আমি আহমদিয়া মুসলিম জামাতের সদস্য। কিছুক্ষণ ভেবে সে চিন্তা করে সে আবার আমার ধর্ম কি তা জিজ্ঞেস করলো। আমি বললাম যে আমি আহমদিয়া মুসলমান। আমাকে সে এক মাসের ভিসা দেয় আর এইভাবে সে দেশে যাওয়ার তার অনুমতি হয়ে যায়, তিনি এন্ট্রি ক্লিয়ারেন্স পেয়ে যান। আরেকটি পত্রে তিনি লেখেন এই সমস্ত এলাকায় পৌঁছে বুঝতে পারলাম যে এখন যে সময় সমস্ত প্রচার মাধ্যম ইসলামের বিরুদ্ধে সোচ্চার আর আল কায়দা এবং ওসামা বিন লাদেনের অজুহাতে ইসলামের উপর ভয়াবহ আক্রমণ করছে, এমন সময় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিহকের ঘটনার কারণে মানুষ ইসলাম সম্পর্কে কথা বলার জন্য প্রস্তুত ছিল না, আর অধিকাংশ মানুষ মুসলমানের কাছে আসতেও ভয় পেত। সেই সময় বা তখন রেডিও টেলিভিশনে এবং অন্য অন্য ক্ষেত্রে ইসলামের ডিফেন্সের সুযোগ হয়েছে, স্থানীয় আহমদিদেরকে ইসলামের সুরক্ষার জন্য প্রস্তুত করার সুযোগ হয়েছে। কিরিবাস রেডিওতে ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার আরম্ভ হয়েছে তাতে আমাদের আহমদিরা অত্যন্ত চিন্তাগ্রস্ত ছিল। আমি ব্রডকাস্টিং কর্পোরেশনের ম্যানেজারের সাথে যোগাযোগ করি এবং সময় দেওয়ার অনুরোধ করি। আলহামদুলিল্লাহ আমাকে সময় দেয়া হয়। আমি ভাই অধম আল কায়দা জেহাদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি একথা সব বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আল্লাহর ফজলে অনেক লাভ হয়েছে। তিনি বলেন যে যখন খলিফা এবং যে সিদ্ধান্ত করেছেন একান্ত প্রয়োজনের সময় তিনি যে এই দ্বীপের সফরের নির্দেশ দিয়েছেন 2001 সনের কথা এটি, তিনি বলেন যে সেই সময় শুধু ইসলামের ডিফেন্সের কাজ করার সুযোগ হয়নি বরং এই সফরে 49টি নতুন বয়াত লাভ হয়েছে। একসময় অবস্থা এটি ছিল যে মুসলমানদের কাছে আসতে মানুষ ভয় পেত, কিন্তু আল্লাহর অপার অনুগ্রহে তিনি 49 ব্যক্তিকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। তিনি বলেন আলহামদুলিল্লাহ জামাতকে দৃঢ় করার জন্য আমেলার নির্বাচন এবং রেজিস্ট্রেশনের যাবতীয় কাজ করার সৌভাগ্য হয়েছে। গানাতে তার সহকর্মী মুবাল্লে এবং দাইয়ানের মতামত এবং ভাষ্য হল তবলিগের জন্য তার প্রবল উন্মাদনা ছিল। দিন রাত এই কাজে রত থাকতেন, দাইয়ানের আল্লাহর টিম পাঠিয়ে তাদের পিছনে পিছনে নিজে যেতেন, তাদের সাথে থাকতেন, চেক করতেন যে কাজ কিভাবে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে। তার ভিতর গভীর ধৈর্য শক্তি এবং সহনশীলতা ছিল। তার অধীনস্থ কোন ব্যক্তি ভুল করলে স্নেহের সাথে বোঝাতেন, বন্ধুদের কাজকর্ম করে দিতেন, তাদের পরিবার পরিজনের খবরাখবর রাখতেন, পারিবারিক সমস্যা ইত্যাদির সমাধানের ক্ষেত্রে সাহায্য করতেন। কোন মুবাল্লিগের বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকত তাকে স্থানীয় মুয়াল্লিমদের বের করে দেওয়ার পরিবর্তে পুনরায় তাকে কর্মঠ করে তোলার চেষ্টা করতেন, জামাতের কাজে লাগানোর চেষ্টা করতেন। অনেকে খুব তড়িঘড়ি সিদ্ধান্ত করে বসে যে এর বিরুদ্ধে অভিযোগ করো, একে কাজ থেকে বের করে দাও। ইনি বেশিরভাগ চেষ্টা করতেন এক আহমদিকে বেশি বেশি কাজে লাগানোর, বিশেষ করে মুয়াল্লিমদের ক্ষেত্রে এমনটি তার রীতি ছিল। তার মুয়াল্লিম সাথী লেখেন যে বড় বড় গায়ের আহমদি আলেমদের সাথে তার যোগাযোগ ছিল, ঈদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সময় তাদের তোহফা এবং উপহার পাঠাতেন, অত্যন্ত কর্মঠ এবং সক্রিয় ছিলেন। গানার উত্তরাঞ্চলে তার ব্যাপক তবলিগি পরিকল্পনারই ফসল যা আজকে জামাতে আহমদিয়া সেখানে পরিচিত। ঘানায় আজ থেকে 20 বছর পূর্বে বা 25 বছর পূর্বে বলতে পারেন উত্তরাঞ্চলে জামাতে আহমদিয়ার বিস্তার কাজ অত্যন্ত কঠিন ছিল। বিরল একজন বা দুজন বয়াত করলে করত, উত্তরাঞ্চলের কথা বলছেন হুজুর, সেখানে মুসলমানদের সংখ্যা বেশি, সেখানকার স্থানীয় আলেমরা জামাতের ভয়াবহ বিরোধিতা করত। বরং প্রথম থেকে সেখানে যখন আহমদিয়াত যায় সেই উত্তরাঞ্চলেই বা উত্তর পশ্চিমাঞ্চল বলা যায় সেখানে আহমদিয়ার বিরুদ্ধে মামলাও হয়েছে, জরিমানা হয়েছে বা কারাগারেও বা গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু আল্লাহর ফজলে সেখানে এখন অবস্থা সম্পূর্ণ বদলে গেছে। আল্লাহর ফজলে নতুন নতুন মসজিদ নির্মিত হচ্ছে সেই সকল মুসলমানদের মধ্য থেকে, বরং তাদের ইমামরা জামাতভুক্ত হচ্ছে সেখানে। ইনি লেখেন জামাত সেখানে এখন পরিচিত। অধিকাংশ মানুষকে তিনি গোপনে সাদকা খায়রাত করতেন। ধনী দরিদ্র সকল শ্রেণীর মানুষের সাথে তার যোগাযোগ ছিল, মানুষের ব্যক্তিগত সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করতেন। তিনি মানুষের কাছ থেকে কাজ নিতে জানতেন। গানার সম্পদশালী এবং ধনী আহমদীদের সাথে তার ভালো যোগাযোগ ছিল, তাদের সাহায্যে উত্তরাঞ্চলে বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ করতেন, তাহরিক করতেন। সম্পদশালী আহমদীরা মসজিদ বানাতেন, তিনি বলতেন আল্লাহ এত অনুগ্রহ করেছেন, অনুগ্রহের কৃতজ্ঞতা হল এই দরিদ্র অঞ্চলে তোমরা মসজিদ নির্মাণ করো। অনেক মসজিদ সেখানকার স্থানীয় আহমদিরা বানিয়েছেন, ছোট ছোট মসজিদ। এমটিএ তে এক ইন্টারভিউতে তিনি বলেন যে ওয়াক এবং জামাতের সেবা আমাদের রক্তে এবং জিন্সে সঞ্চালিত হচ্ছে। আমার পিতা গ্যাম্বিয়ার প্রথম মুবাল্লিগ ছিলেন যার কাছ থেকে জনাব চৌধুরী শরীফ সাহেব চার্জ নিয়েছেন। এরপর আমার পিতা লাইবেরিয়াতেও জামাতের খেদমতের সুযোগ পেয়েছেন। হাফিজ জিব্রাইল সাহেব সত্যিকার অর্থে সেবার প্রেরণায় সমৃদ্ধ ছিলেন, গভীর দায়িত্ববোধ ছিল। অসুস্থতার সময় তিনি আমাকে চিঠি লিখেছেন, হুজুর বলছেন চিঠিতে এটি লিখেছেন, হাসপাতালে ইন্টেনসিভ কেয়ারে ভর্তি ছিলেন, সেখানে মানুষের হোশও থাকে না। একান্ত কষ্ট করে লিখেছেন যে আমি আইসিইউ থেকে বড় কষ্ট করে এই পত্র লিখছি, আমার চোখ থেকে অশ্রু ঝরছে, হুজুর অনেক কাজ কিন্তু আমার একদম শক্তি নেই দেহে, অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত তার চিন্তা এটি ছিল যে কিভাবে ইসলাম এবং আহমদীয়তের মেসেজ বা বাণী গানার প্রান্তে প্রান্তে পৌঁছানো সম্ভব হতে পারে আর সমস্ত গানাবাসীকে স্বল্প সময়ে কিভাবে আহমদীয়ত তথা প্রকৃত ইসলামের ক্রোড়ে বা কোলে টেনে আনা যায়। এই চিন্তাই তার ছিল। তিনি তার এক ইন্টারভিউতে পাকিস্তান যাওয়ার ঘটনাও শোনান, বড় আকর্ষণীয় ছিল। তিনি বলেন, গানা জামাত সিদ্ধান্ত করে যে কোন বাচ্চাকে কোরআন মুখস্থ করার জন্য পাকিস্তান পাঠাতে হবে। স্কুলের ছেলেদের এই উদ্দেশ্যে পরীক্ষা দেওয়া হয় বা পরীক্ষা করা হয়। তিনি হাফিজ সাহেব বলেন যে আমাকে নির্বাচন করা হয়, আমার পিতা আমাকে জিজ্ঞেস করলে আমি সম্মতি দেই। তখন মোহাম্মদ বিন সালে সাহেব, ইনিও সেখানে জামাতের মোবাল্লিগ, এবং ইব্রাহিম বিন ইয়াকুব, ইনিও গানার মোবাল্লিগ, যিনি আজকাল ট্রিনিডাডে কাজ করছেন, তাদের পাকিস্তান পাঠানো হচ্ছিল জামিয়া আহমদিয়ায় পড়ালেখার জন্য। আমাদের তিনজনেরই মেডিকেল চেক আপ হয়, তাদের তারা দুজন তো পাশ করল, কিন্তু আমার সম্পর্কে ডাক্তার সাহেব বলেন যে বড় ক্ষীণ, ওজন কম, পাকিস্তানের চরম আবহাওয়া অর্থাৎ চরম গরম ও শীত সে সহ্য করতে পারবে না। আর এইভাবে আমি আনফিট আখ্যায়িত হলাম। আমার পিতা চরম দুঃখিত হন, দুঃখ ভারাক্রান্ত হন এবং দোয়া আরম্ভ করেন। আর একদিন গানা জামাতের আমির, যিনি ছিলেন আতাউল্লাহ কলিম সাহেব, আতাউল্লাহ কলিম সাহেবকে হাফিজ সাহেবের পিতা বলেন, আমার ছেলে অবশ্যই পাকিস্তান যাবে। তিনি জিজ্ঞেস করেন যে কিভাবে। আমার আব্বা বললেন যে তাহাজ্জুদ পড়ছিলাম, আমার কানে স্পষ্ট আওয়াজ এসেছে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, অর্থাৎ সফলতা মুত্তাকিদের পদচুম্বন করে। তিনি বলেন যে সেই দিনগুলোতে আমি ছেলের জন্য অনেক দোয়া করছিলাম, তো এই শুভ সংবাদ আমার পুত্র সম্পর্কে দেওয়া হয়েছে। তিনি বলেন যে আমার পিতা আমাকে মার্জারিনের বোতল এনে দেন, আমার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন, বলেন আমি যেন খাই। দুই তিন সপ্তাহ পর পুনরায় আমার টেস্ট বা পরীক্ষা নেওয়া হয়, ডাক্তার আমাকে মেডিকেলি ফিট আখ্যা দেয় আর লিখে দিয়েছে যে এই ছেলে সম্পূর্ণভাবে সুস্থ, কোনো সমস্যা নেই দৈহিক। তিনি বলেন আমার পিতা যখন আমাকে পত্র লিখতেন পাকিস্তানে, লিখতেন যে তোমার যাওয়া পাকিস্তানে যাওয়া ঐশী তকদিরের অধীনে হয়েছে, তাই পুরো আন্তরিকতার সাথে পড়ালেখা করো। তিনি পিতার এই বাসনার লাজ রেখেছেন। তিনি স্ত্রী হানা সাইদ সাহেবা এবং দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন, নাম হল হেবা আর বাব, সাবাকো, মনির হাদি এবং তাহমিনা আসি। ছেলে মেয়েরা যেন ধর্মীয় এবং জাগতিক শিক্ষায় এগিয়ে আসে, এটি তার চেষ্টা ছিল। আল্লাহ তালার কৃপায় জামাতের সাথে সন্তান সন্ততিদের সম্পর্ক দৃঢ়, জাগতিক শিক্ষায় তার তিন সন্তান এমএসসি করেছে, বরং একটি মেয়ে পিএইচডি করছে। 2007 সনে আল্লাহ তালার বিশেষ কৃপায় জনাব হাফিজ সাহেব হজে যাওয়ারও সৌভাগ্য পেয়েছেন। তার এক জামিয়ার সাথী জনাব ইলিয়াস মনির সাহেব, যিনি জার্মানিতে জামাতের মুরব্বী, তিনি লেখেন যে হাফেজ জিব্রাইল সাইদ সাহেব জামিয়ায় আমার এক বছর পিছনে ছিলেন, কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন। আমি তাকে বাল্যকালেই এক ছোট বালক হিসেবে দেখেছি। যখন তিনি নাবালক বয়সে কোরআন মুখস্থ করার জন্য হিফেজ ক্লাসে ভর্তি হন, শুধু কোরআন মুখস্থ করারই সৌভাগ্য হয়নি, বরং অত্যন্ত সুললিত কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছিলেন। জামিয়ার পড়ালেখা কালে এবং এরপর বিভিন্ন জলসায় শ্রোতারা তার সেই সুললিত কণ্ঠকে উপভোগ করার সুযোগ পেয়েছেন। আমি তাকে অত্যন্ত যোগ্য, নিজ কাজ এবং জ্ঞানের ক্ষেত্রে দক্ষ পেয়েছি, দৃঢ় ব্যক্তিত্বের পাশাপাশি অত্যন্ত অনুগত এবং এদাত গুজার ছিলেন। দুর্বল বাচ্চা ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি বড় হন। জামিয়ার পড়ালেখা যখন শেষ হয় তখন তার উচ্চতা ছিল 6 ফুটের বেশি, দেহ ছিল অত্যন্ত সুঠাম এবং মজবুত। ইনি লেখেন যে জামাতের নিজামকে বুঝতেন আর তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে জামাতের নির্দেশ মেনে চলতেন। অত্যন্ত নিষ্ঠাবান এক মানুষ ছিলেন, অত্যন্ত ধৈর্যশীল এবং সহ্য শক্তি ছিল তার। একবার কোন বন্ধু ভেবেছেন যে ইনি তো পাঞ্জাবে জানবেন না, আফ্রিকান মনে করে তার সম্পর্কে কিছু এমন কথা বলেন, তার উপস্থিতিতে এমন কথা বলেছেন যা অশোভনীয় ছিল, কিন্তু এই কথাগুলো বোঝা সত্ত্বেও তাকে তিনি বুঝতে দেননি। আলফাজালের এডিটর আব্দুস সামি খান সাহেব লেখেন যে হাফেজ ইব্রাহিম সাইদ সাহেব এবং ইয়াদম 1975 থেকে 1982 পর্যন্ত জামিয়া আহমদিয়ায় সহপাঠী ছিলাম। হাফেজ সাহেব অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্ব জ্ঞানশীল, জামাতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, শিক্ষকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন, ভালো উর্দু শিখেছেন আর অন্যান্য সাথীদেরকে ইংরেজি ক্ষেত্রে সাহায্য করতেন। ইংরেজি আরবি বক্তৃতা এবং প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিতেন, ভালো প্রতিযোগিতা হতো। তার চেহারায় হাসি খুশি সবসময় লেগেই থাকতো। হাসি খুশি থাকার এই যে কথাটি রয়েছে, হুজুর বলছেন যে অবস্থা যেমনই হোক না কেন আমি কখনো তার চেহারায় কোনো দুঃখ দেখিনি, সবসময় মুচকি হাসতেন, হাসি লেগে থাকতো। গানাতেও দেখেছি, এরপর যেখানে দেখেছি এমনই পেয়েছি। খেলাধুলার প্রতি গভীর আগ্রহ ছিল, খোদামুল আহমদিয়ার কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন, বন্ধুদের সাথে পুরনো সম্পর্ককে বজায় রেখেছেন। 2005 সালে যখন কাদিয়ান যান সেখানে তার পুরনো সাথী এবং বন্ধুদেরকে তিনি দাওয়াত দেন। জিব্রাইল সাইদ সম্পর্কে আরো কিছু রিপোর্ট আছে, এই রিপোর্টগুলোতে বলা হয়েছে যে গানার প্রতিবেশী দেশ টোগোতে সীমান্তবর্তী উত্তরাঞ্চলে তবলিগি কাজের সুযোগ হয়েছে। তিনি বারবার এই অঞ্চলগুলোর ট্যুর বা সফর করেছেন, তবলিগি অভিযান পরিচালিত করেছেন। এখানে প্রবল বিরোধিতা ছিল, তার চেষ্টায় টোগোর 5টি অঞ্চলে মোমপাকা, মোমপ্রক, মাঙ্গো এবং বলে এবং লেমাকারাতে জামাত প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে বকিনা ফাসু বেশ কয়েকবার সফর করেন, এখানেও বিভিন্ন জামাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিভিন্ন তবলিগি এবং তরবিয়তি কাজ করার সুযোগ পেয়েছেন। জামাতে আহমদিয়া ফিজির আমির ফজলুল্লাহ তারেক সাহেব লেখেন যে যখন হাফেজ জিব্রাইল সাইদ সাহেব 2003 সনে ফিজি আসেন তখন প্রথমবার তার সাথে আমার সাক্ষাৎ হয় আর কাছে অবস্থানের সুযোগ পাই। হাফেজ সাহেবের একটি ভালো অভ্যাস প্রথম মোলাকাতেই আমি লক্ষ্য করি, তা হল রাতে যখনই জাগতেন কোরআনের আয়াত পড়তেন, কোরআনের আয়াত তার মুখে থাকত। হাফেজ হওয়া ছাড়াও অগণিত গুণাবলীর আধার ছিলেন, তবলিগের গভীর অভিজ্ঞতা ছিল, প্রত্যেক ছোট বড় ব্যক্তির সাথে তার রুচি এবং তার প্রবণতা অনুসারে কথা বলতেন। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞানেও তিনি সমৃদ্ধ ছিলেন। এক সফল মোবাল্লেগের মতো কথা বলতে গিয়ে ইসলামের মানে পৌঁছাতেন, তার কথা বলার রীতি ছিল অকৃত্রিম। তিনি হাসতে হাসতে অত্যন্ত কঠিন কথাও অনায়াসে মানুষকে শোনাতেন। ইব্রাহিম কাকু কিরিবাতি মোবাল্লেগ সাহেব এক পত্রে লেখেন যে হাফেজ আহমদ জিব্রাইল সাহেব কিরিবাতি, তওয়ালু এবং অন্যান্য দ্বীপে তবলিগের জন্য অনেক সফর করতেন এবং পরিবারকে পিছনে একা রেখে যেতেন। বিভিন্ন জায়গায় সফরে যাওয়ার সময় পরিবারের কথা ভাবতেনই না, বরং বলতেন যে ইসলামের বাণী পৌঁছানোর জন্য খলিফাতুল মসিহ আমাকে নির্বাচন করেছেন এবং এখানে পাঠিয়েছেন। খলিফাতুল মসিহ আমার জন্য দোয়াও করেন, তাই তবলিগের কোন সুযোগ তিনি হাতছাড়া করেননি কোন সময়, আর সবসময় এটি তার খলিফা ওয়াক্তের প্রত্যাশা অনুসারে কাজের তার চেষ্টা থাকত। গানায় যখন তাকে পুনর্নিযুক্ত করা হয়, এই সকল দ্বীপপুঞ্জের সাথে সম্পর্ক ছিন্ন করেননি, বরং এই সমস্ত দ্বীপে তবলিগের জন্য তিনি খুবই চিন্তিত থাকতেন। ২০১০ সালে আমি যখন পুনরায় তাকে সেখানে পাঠালাম, অতি দীর্ঘ এক ট্যুর বা সফর করে আসেন, অনেক তথ্যাবলে নিয়ে এসেছেন, জামাতের ব্যবস্থাপনাকে সুদৃঢ় করে এসেছেন। সেখান থেকে কিরিবাতির মুবাল্লিক সাহেব লেখেন যে হাফেজ আহমদ ইব্রাহিম সাইদ সাহেব তার অসুস্থতার শেষ দিনগুলোতে জনাব আনিস কেলাটা, যিনি কিরিবাতির প্রথম আহমদি মরহুম, তার স্ত্রীকে ফোন করেন, তাকে জামাতের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন। তাকে বলেন যে সবসময় আপনি আপনার স্মরণ রাখা উচিত যে খোদা তালা হাসপাতাল থেকে এখানে ফোন করছেন, এক অসুস্থ মানুষ রোগ সম্পর্কে চিন্তিত থাকে, আর ফোনও করেছেন সুদূর এক দ্বীপে। ফোনে বলেন যে আপনাকে একটি কথা স্মরণ রাখা উচিত যে ইসলামের যে নিয়ামত এবং দৌলত আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, ইসলাম সন্ধানের জন্য আপনাদেরকে কোন দীর্ঘ সফর করতে হয়নি, বরং আল্লাহ তাআলা আপনাদের ঘরে ইসলাম পৌঁছিয়ে আপনাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছেন, তাই কখনো জামাত ছাড়বেন না। আহমদ জিব্রাইল সাইদ সাহেবের মাধ্যমে যারা বয়ে করেছেন তাদের মাঝে এক ডাক্তার আলী বেরুকি সাহেবও আছেন, যিনি তার স্ত্রী এবং সন্তান সন্ততিদের নিয়ে আহমদীয়ত গ্রহণ করেন। তাদের দুই ছেলে মেডিকেল ডাক্তার, কিরিবাতি ভাষার বিশেষজ্ঞ, এখন কিরিবাতি ভাষায় কোরআনের অনুবাদ করছেন, বরং অনুবাদের কাজ শেষ হয়েছে, রিভিশন চলছে আজকাল। আল্লাহ তাআলা আহমদীয়তের এই সুসন্তান, আহমদীয়তের এই গর্ব ব্যক্তিকে তার সন্তুষ্টির জান্নাতে প্রবিষ্ট করুন। আহমদীয়া খেলাফতকে তার মতো শত শত সহস্র সহস্র সাহায্যকারী হাত আল্লাহ তাআলা দান করুন, তার মতো যোগ্য দক্ষ বিনয়ী এবং বিশ্বস্ত খাদেম বা সেবকের বিদায়ে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত, কিন্তু আমরা খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট, আর আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকাই এক মোমেনকে সাজে। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দোয়া এবং আমাদের ভরসা আর আমাদের আশ্রয়স্থল। তার বিদায়ে মানবিক দুর্বলতার কারণে আমার যে দুশ্চিন্তা রয়েছে, আল্লাহ তাআলা সেই দুশ্চিন্তা দূর করুন। ঘানাতে এখন মাদ্রাসাতুল হিফজ প্রতিষ্ঠিত হয়েছে, বরং হাফেজদের প্রথম খেপ হয়তো পাশ করে বেরিয়েছেন, আর মোবাল্লিগ শাহেদ মোবাল্লিগ প্রশিক্ষণ দেওয়ার জন্য জামিয়া আহমদিয়া আরম্ভ হয়েছে, যা পশ্চিম আফ্রিকার জন্য বা হয়তো পুরো আফ্রিকার দায়িত্ব তারা নেবে। আল্লাহ তাআলা করুন এই জামিয়াতু হাফেজ সাহেবের মতো বরং আরো বড় জামাতের সেবক সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত হোক, তাকওয়ার সূক্ষ্ম পথ অনুসরণকারী হোক। আমি যাই বলেছি যে এখন খোদার দরবারে খোদার সন্ধানে গৃহীত দুজন নিবেদিত প্রাণ ব্যক্তির কথা বলবো, তো দ্বিতীয় নিবেদিত প্রাণ ব্যক্তি তিনি যাকে সম্প্রতি যিনি সম্প্রতি কোয়েটাতে শাহাদতের সম্মান লাভ করেছেন, ইনিও সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হয়েছেন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল হিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, অর্থাৎ যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছেন, তাদেরকে আল্লাহর পথে হত্যা করা হয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা জীবিত, তাদেরকে তাদের প্রভুর সন্নিধানে রিজিক দেয়া হচ্ছে। তো আমি যেভাবে বলেছি যে এই সম্মান আজ কেবল জামাতে আহমদিয়ার সদস্যরাই প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ আহমদীদেরকে আল্লাহর পথে শহীদ করা হচ্ছে, যারা নিজেদের ইমানের সুরক্ষার জন্য জীবন বাজি রাখছেন। আমি পূর্বেই বলেছি যে শত্রুর এই হত্যা, এই খুন, এই অস্ত্র তাদের আহমদীদেরকে তাদের ধর্ম থেকে কখনো বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। যে শহীদ কোয়েটা এই সম্মান লাভ করেছেন তার নাম হল মনজুর আহমদ সাহেব, পিতার নাম নবাব খান সাহেব। ১১ নভেম্বর ২০১২তে স্যাটেলাইট টাউন কোয়েটাতে তাকে শহীদ করা হয়। তার বংশে আহমদীয়ত আসে। তার পিতা নবাব খান সাহেবের বড় দাদি ভাগবাড়ি সাহেবার মাধ্যমে, যিনি ভাগো সাহেবা নামে পরিচিত ছিলেন, ভাগো সাহেবা কাদিয়ানের নিকটবর্তী গ্রাম লাঙ্গলের অধিবাসিনী ছিলেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে তিনি বয়াত করেছিলেন আর তিনি সাহাবিয়া ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে এই বংশ হিজরত করে সাহিওয়ালে বসতি স্থাপন করে। 1965 সনে কোয়েটা স্থানান্তরিত হয়। মঞ্জুর আহমদ সাহেব শহীদ 1978 সনে কোয়েটায় জন্মগ্রহণ করেন। ম্যাট্রিকের পর 1996 সনে ব্যবসা আরম্ভ করেন, হার্ডওয়্যারের দোকান দেন। স্বল্প সময়ে ব্যবসায় অনেক উন্নতি হয়, আল্লাহ তাআলা অনেক বরকত দেন। শাহাদত যেভাবে ঘটে তা হল 2012 সনের 11 নভেম্বর সকাল 8টার দিকে স্যাটেলাইট টাউনস্থ ঘর থেকে দোকানের দিকে যাচ্ছিলেন, যার নিকটে অবস্থিত ছিল। ঘর থেকে পায়ে হেঁটে যাওয়ার জন্য বের হচ্ছিলেন, দুজন মোটর আরোহী আসে, তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে মঞ্জুর আহমদ সাহেবের দিকে যায় এবং গুলি করার চেষ্টা করে, কিন্তু খুব কাছে চলে আসার কারণে মঞ্জুর সাহেবের সাথে তার ধস্তাধস্তি হয়, হাতাহাতি হয়। তিনি তাকে কাবু করার চেষ্টা করেন, মঞ্জুর সাহেব তার হাত থেকে ছুটে ঘরের দিকে ছুটেন। এরা দুজন ছিল, তাই ঘরে আসাই নিরাপদ ছিল। ঘরের গেইটের সাথে তার হাঁটুর বাড়ি লাগে এবং তিনি মাটিতে পড়ে যান। আক্রমণকারী তখন তার পিছনে ছুটে আসে, তাকে লক্ষ্য করে তারা গুলি চালায়। একটি বুলেট মাথার পাশ দিয়ে চলে যায়, দ্বিতীয় বুলেট মাথার পিছনে লাগে, মাথার আর নাক এবং কপালের মধ্যবর্তী স্থান ভেদ করে বেরিয়ে যায়। আর ঘটনাস্থলে তিনি শাহাদত বরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন থেকে ধর্মের কারণে বিরোধিতার সম্মুখীন ছিলেন, তার চতুর্পাশের দোকানিরাও চরম বিরোধিতা করছিল। সেই এলাকায় কিছুদিন থেকে জামাতের বিরুদ্ধে বয়কটের অভিযান চলছিল পরিকল্পিতভাবে। স্যাটেলাইট টাউনের সুপরিচিত গোল মসজিদে দেরা গাজ এখান থেকে মৌলবি এসে আহমদীদের ওয়াজেবুল কতল বলে ফতোয়া দিতে থাকে আর পুরো এলাকায় মানুষকে খেপানোর উদ্দেশ্যে বই পুস্তক বিতরণ করে। গত বছর শহীদ মরহুমের দোকানের সাথে সন্নিবেশিত আহমদীয়দের এক শত্রুর দোকানে আগুন লাগে, কিন্তু এরা এসব কিছু দেখে কিছুই শিখে না। তার দোকানে আগুন লাগে এবং সব কিছু জ্বলে ছাই হয়ে যায়। শহীদের দোকানও আগুনের শিখার গণ্ডির ভিতরে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার দোকানকে সংরক্ষিত রাখেন। বরং তার দোকানের বাইরে রাখা প্লাস্টিকের বোর্ডও নিদর্শনমূলকভাবে অক্ষত থাকে, যা দেখে সবাই আশ্চর্য ছিল। কিন্তু এদের দৃষ্টি উন্মোচনের জন্য এই বিষয়গুলো নিদর্শনগুলো যথেষ্ট নয়। শহীদ মরহুমের পুরো পরিবারের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। কারো যদি কোনো কিছুর প্রয়োজন হতো বা আর্থিক সাহায্যের প্রয়োজন হতো বংশে, তিনি সেই চাহিদা পূরণ করতেন, অতিথি পরায়ণ ছিলেন। জামাতের মেহমানদের খেদমত করা ছাড়া, সেবা করা ছাড়া যেতে দিতেন না। কেন্দ্র থেকে জামাতি অতিথি আসলে অন্য কোন আহমদি তাদের নিজের ঘরে মেহমানকে নিয়ে গেলে তিনি চেষ্টা করতেন তার ঘরে নিয়ে যাওয়ার। 40-50 সদস্যের প্রোগ্রাম ব্যবস্থা নিজের ঘরেই করতেন, নিজের ঘরেই খাবারের ব্যবস্থা করতেন, নিজেই আতিথ্য করতেন। জামাতি বিভিন্ন তারিখে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। তিনি স্যাটেলাইট টাউনের নায়েব গায়ে ছিলেন। সেক্রেটারি ওয়াকফে জদীদ এবং তারিখে জদীদ হওয়ার পাশাপাশি হালকার সিকিউরিটি এবং ইসলাহী কমিটির সদস্য হিসাবেও সেবার এবং খেদমতের সুযোগ পাচ্ছিলেন। শহীদ আল্লাহ তালার ফজলে আল্লাহর অপার কৃপায় মুসি ছিলেন। 2007 সনে তিনি ওসিয়ত করেন। শাহাদাতের এক সপ্তাহ পূর্বে শহীদ মরহুমের পিতা স্বপ্নে দেখেন যে এক জায়গায় ভিড় আর এমন মনে হচ্ছিল যেন কারো বিয়ে, আর বরাত আমি নিজেই পাঠাচ্ছি প্রস্তুত করে, তার পিতা বলছেন। আর তার স্ত্রী স্বপ্নে দেখেন যে আমি দেখি আমি যাচ্ছি, আমার সাথে আমার বাচ্চা এবং আমার ননস ছিলেন, পথে কালো কুকুর আক্রমণ করে, আমি আমার ননসের পিছনে পালিয়ে যাই, বলে যে দোয়া করুন, কিন্তু সেই কালো কুকুর আমার জীবন শিরায় দাঁত রেখে দেয়। পিতা নবাব খান সাহেব ছাড়াও স্ত্রী শবানা মঞ্জুর এবং দুই মেয়ে রেখে যান, একজনের নাম হল লোবানা মঞ্জুর, বয়স 10 বছর, আর দ্বিতীয় জনের নাম হল ফায়জা মঞ্জুর, তার বয়স 8 বছর। ছেলে তহিদ আহমদ ওয়াকফে নও, বয়স 6 বছর। এবং ভাই মকসুদ আহমদ শাহের এবং দুই বোন স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। শহীদের মা পূর্বেই মারা গেছেন, আর দ্বিতীয় মা জীবিত আছেন। তো এই উভয় মরহুমের গায়েবানা জানাজা আমি এখন পড়াবো জুমার নামাজের পর। পাকিস্তানের জন্য সার্বিক দৃষ্টিকোণ থেকে দোয়ার প্রয়োজন, দোয়া করুন। আহমদি শহীদ নিজেদের অঙ্গীকার এবং নিজেদের বিশ্বস্ততার যে অঙ্গীকার, তা রক্ষার যথাসাধ্য চেষ্টা করছেন। অচিরেই এমন সময় আসুক, এই দোয়া করুন যেন আহমদেরা সেখানে শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপনের সুযোগ পায়। মহরমের মাস আরম্ভ হচ্ছে, আর মহরমে আহমদীদের জীবন পবিত্রণায় বেশি দুর্বিষহ হয়ে যায়, এবং আহমদীদের জন্য কারবালার পরিবেশ সৃষ্টির চেষ্টা করা, বরং এরা নিজেরাও পরস্পরকে হত্যা করে। মাসে কারবালার ঘটনা থেকে শিখার পরিবর্তে মুসলমানের শিরচ্ছেদ করছে, এদের জন্য দোয়া করুন। আর এই দিনগুলোতে বিশেষভাবে দরুদ এবং সৎকার প্রতি মনোযোগী হন, অর্থাৎ মহরমের মাসে। মোহাম্মদ মুসলিমার জন্য দোয়া করুন, অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে। আল্লাহ তাআলা এদেরকে সত্যের পথ অনুসরণের সুযোগ দিন, যেন এই সমস্যা এবং এই আজাব এবং শাস্তি থেকে নিস্তার লাভ করতে পারে। যুগ ইমামকে মানা ছাড়া অন্য কোন রাস্তা নেই, যা সম্পর্কে বলা যেতে পারে যে এটি মুসলিম উম্মার মুক্তির রাস্তা। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر